اللهم صل وسلم. اللهم صل وسلم. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد حرث الآخرة نزد له في حرثه، ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال النبي صلى الله عليه وسلم: من أحب دنياه أزر بآخرته، ومن أحب آخرته أضر بدنياه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. بزرگان محترم، مبارک ماہ ربیع الاول ব্যক্তিগত ভাবে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া দরকার এবং আন্তরিক ভাবে খুশি হওয়া দরকার। কারণ আমরা যা কিছু নিয়ামত পেয়েছি, আল্লাহকে পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, যা কিছু পেয়েছি, সব কিছুর ওসিলা মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মাসের 8 তারিখে তিনি দুনিয়াতে আসছিলেন সোমবার, আবার এই মাসের 1 তারিখে সোমবার তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, তশরীফ নিয়ে গেছেন। 8 আর 1, কিন্তু যাদের এলেম কালাম নেই তারা 8টাও নেই 1টাও নেই, তারা সব লাফালাফি করতেছে। কিতাবে লিখছে ভুয়া ভুয়া জিনিস নিয়ে সব লোকেরা লাফালাফি করতেছে, পালন করতেছে। এটাকে ঈদ বলতে তো ঈদ বলতে সরকার নাকি ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, এই ঈদ, এটা কোন ঈদ নেই। সাপ্তাহিক ঈদ জুমা, বাৎসরিক ঈদ ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। বাৎসরিক ঈদ জুমা, এটা কোন ঈদ না, কোন কিতাবে এটাকে ঈদ দেখেন। খুশি হওয়া আমাদের ইমানি দায়িত্ব, দুরূদ শরীফ পড়া ব্যক্তিগত ভাবে, মন গড়া দুরূদ না, সবাই পড়া মন গড়া দুরূদ যার কোনো অর্থই হয় না, দুরুদ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়ে গেছে। অনেক দুরুদ, ছোট আছে, বড় আছে, মধ্যম আছে, সব রকম দুরুদ তিনি উন্মুক্ত শিখাই দিয়ে গেছে। যার যেটা বলেছে পড়ো, তোমার আর একটা আবিষ্কার করার দরকার কি? তুমি কি আল্লাহ রসুল থেকে ভালো দুরুদ আবিষ্কার করতে পারবা? দুরুদের অর্থ কি? দুরুদের অর্থ হলো আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহর কাছে ফরিয়াদ করা। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত এবং সালাম নাজিল করে, এলো দুরুদ। আমাদের ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নেই, আমরা সে ভাষাও জানি না, আমরা আল্লাহ রসুলের শান মান কর্তব্য তাও বুঝি। এজন্য আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই পদ্ধতি শিখাইছে, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ রহমত নাযিল করবেন। বিশেষ অনেকে আশ্চর্য তর্জমা করে, সঠিক কি আশ্চর্য তর্জমা? নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। হ্যাঁ মোমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পড়ো। আল্লাহ দুরূদ শরীফ পড়ে, দুরূদ মানে তো দোয়া করো। আল্লাহ কার কাছে দোয়া করে? আল্লাহ দুরূদ শরীফ পড়ে মানে আল্লাহ নবীজির জন্য দোয়া করে। কার কাছে করে? আর একটা আল্লাহ আছে নাকি? এই তর্জমা করার কি অর্থ? অর্থ বোঝেন, শব্দ একরকম। ইন্নাল্লাহ মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবী, ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। দুনো জায়গায় সলাৎ শব্দ আছে, তো সমস্ত কিতাবে লিখছে। এই সলাৎ যখন আল্লাহর পক্ষ থেকে হয় তখন অর্থ হয় রহমত নাযিল। সলাৎ যখন বান্দার পক্ষ থেকে হয় তখন অর্থ হয় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার নবীর উপরে বিশেষ রহমত নাযিল করো। যে ধরনের রহমত তুমি ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নাযিল করেছো, একই শব্দ, কিন্তু এটার কর্তা যদি আল্লাহ হয় তাহলে তাফসিরে এক অর্থ লিখছে, আর এর কর্তা যদি মানুষ হয় ভিন্ন অর্থ। ওই যে অর্থটা করে আল্লাহ এবং খ্রিস্টানের একদম গলত তর্ক। আর এক ঝগড়া এই মাসে হয়, খুব মাহফিল মানুষ কি নামে হবে, তাদের হেলেন কালাম নেই, তারা বলে মিলাদ নামে হবে, ঈদে মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্মগ্রহণ, জন্মগ্রহণ। আর যাদের হেল্প আছে, শরিয়াতের জ্ঞান রাখে, তারা বলে সিরাতের নামে হবে, সিরাতুল নবী। তো মিলাদুন নবী নামে যদি হয় তাহলে আপনি কি বয়ান করবেন? এতটুকু বোঝা যাবে আট রবিউল আউয়াল সোমবার তিনি দুনিয়াতে আসতে পারছেন সহিহ হাদিস দ্বারা নতুন সামেন এবং উনি মায়ের পেটে ছিলেন সেখান থেকে আসছেন ওনার আম্মার কোনো কষ্ট হয়। এরকম দুই তিনটা কথা পাওয়া যায় হাদিসে। আর যা বলা হয় অমুকখানে গম্বুজ ভেঙে পড়ছিল, এ হয়েছিল, সে হয়েছিল, এগুলো কোনো সহি রেওয়ায়েতে নেই, কোনো সহি হাদিসে নেই, এগুলো ইতিহাস। ইতিহাস আর হাদিস এক না, হাদিস তো অথেন্টিক। একই ব্যাপারে যদি দশজন ইতিহাস লিখে তো দশজন হবে। বাংলাদেশ কেন স্বাধীন হলো বহু ইতিহাস পাওয়া যায়, এগুলো পড়ে দেখেন কোনোটার সাথে কোনোটা মেলে কিনা, প্রত্যেকে নিজের বলবুত। এই জন্য যত জায়েজ আছে বরকতের জিনিস মিলাদুন নবীর আলোচনা জায়েজ, বরকতের জিনিস মোবারক, কিন্তু এই আলোচনা খুব সংক্ষিপ্ত। এখানে আমাদের কোন করণীয় নেই, বর্জনীয় নেই, শরীয়তের কোন বিধান এখানে নেই। হাজিরাকে সিরাত বলা হয়, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি তেইশ বছরে উম্মতকে যা শিখাইছে, যেভাবে নিজে করে দেখাইছে, তার চালচলন যেভাবে ছিল, এই তেইশ বছরের ওনার চালচলনকে, ওনার পদ্ধতিকে সিরাত বলা হয়। কোরআনের তাফসির, নবীজির চরিত্র কোরআন কারিমের তাফসির। এজন্য কেউ প্রশ্ন করছিল মা আয়েশা সিদ্দিকাকে নবীজির চরিত্র বলছিল কি ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কোরআন পড়ো নাই আর পড়ছিস ওইটাই, কানা কুলু হুয়াল কোরআন, ওইটাই ওনার চরিত্র। কোরআন যা পড়ছ ওটার বাস্তব নমুনা নবীদের জীবনী, নবুয়তের জিন্দেগি। ঝগড়া করে মানুষ, ঝগড়া করার দরকার নেই, একই বদলি সে সংক্ষিপ্ত ভাবে মিলাদের আলোচনা হয়ে গেল, মিলাদুন নবী জন্মের আলোচনা হয়ে গেল, আসল আলোচনা হবে সেরাতে কোরআনের তাফসির। ওটার দ্বারা আমাদের জিন্দেগি গঠন করতে হবে, আমাদের জিন্দেগি ওটার দ্বারা তৈরি করতে হবে। আমার নবী এরকম ছিল, আমাকে এরকমই হইতে হবে, নবীদের নমুনা হইতে হবে, আমাদের দায়িত্ব। আমরা তার উন্মত, অনুসরণকারী। কিসের অনুসরণ? আমরাও মানুষ, নবীজিও মানুষ, পার্থক্য এখানে নবীজির কাছে ওহি আসত, আমাদের কাছে ওহি আসবে। তা না হলে আমরাও মানুষ, মায়ের পেটে হয়েছি, তিনিও মানুষ মায়ের পেটে হয়েছে, আমাদের খাওয়া লাগে তারও খাওয়া লাগে, আমাদের ঘুমানো লাগে তিনিও ঘুমাইতে, আমাদের বিবি লাগে তারও বিবি লাগে, আমরা বাজারে যাই তিনিও বাজারে যাই, সমস্ত নবী সম্পর্কে সমস্ত লোকজন বাজারে গেছে, মানুষ তার পারিবারিক জরুরত আছে, বাজারও লাগবে না, খাওয়াও লাগবে না, বিবিও লাগবে না, আলাদা কিছু মানুষ মানুষ না হলে মানুষরা শিখবে কেমনে? নবী যদি ফেরেশতা হইতো ফেরেশতার খাওয়া লাগে না, ঘুমানো লাগে না, বিবি লাগে না, কোনো জরুরত নেই। আমাদের হাজার রকম জরুরত, নবী যদি ফেরেশতা হইতো কি শিখতাম? তাকে দেখে আমরা কি শিখ? এই জন্য এটা নিয়ে এক নম্বর কথা ঝগড়া করার দরকার নেই। সংক্ষিপ্ত ভাবে মিলাদুন্নবীর আলোচনা করো, তারপরে যে বিস্তারিত ভাবে সিরাতুন্নবীর আলোচনা করো। দ্বিতীয় কথা, আমাদের দেশের লোকেরা এই রবিউল আউয়াল মাস আসলে এই আলোচনাটা করে, কেউ মিলাদুন্নবী সিরাতুন, এটা আর এক ভুল। সিরাত যেহেতু কোরআনের তাফসির, কোরআনের আয়াতগুলোর বাস্তব নমুনা, কাদের শুধু এই মাসে করলে আর বাকি 11 মাস কোরআনের তাফসির জানবেন না, আমল করব না আমরা, এই মাসের সাথে সীমিত করার কি হবে? লোকের এই মাস আসলে খুব জজবা ওঠে, যেমন রমজান আসলে হাবের শব্দের জন্য টাকা কালেকশনের খুব জজবা, আর 11 মাস এই হাবের শব্দ খাইলো না খাইলো আরো কোনো খবর নেই, বাকি 11 মাস কারো কোনো খবর নেই হাবের শব্দের, রমজানে খাইলো কিনা এটা খুব ফিকির। আরে যে আল্লাহ 11 মাস পালছে সে আল্লাহ কি এই এক মাস পাবে না? তা তোমার উপর ছাড়ছে, তুই হারাম ভাবে তাকে পয়সা দেবা? রমজানের ওটা ঝড় হাবের সাহের জন্য টাকা তুলতে হবে, আর রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন্নবীর মাহফিল হবে না সিরাতুন্নবীর মাহফিল, এটা ঝড়। এই ঝড় ঠিক সিরাতুন্নবী এর আলোচনা সারা বছর সারা জীবন, সারা বছর এবং সারা জীবন আমাদের আর কাজ কি? আমাদের আল্লাহ পাঠাইছে কেন দুনিয়াতে? আমরা শেষ উম্মত, আমাদের কাজ কোরআন নবীদের সিরাত তার তফসির এগুলো জানা, জানে নিজে মানা, পরিবারকে তৈরি করা আর অন্য ভাইদেরকে বলা, এটা হলো আমাদের জিন্দেগীর লক্ষ্য। কোরআন এবং কোরআনের তফসির এটা জানা, বাস্তবায়ন করা, নিজের পরিবারকে মহল্লাকে এটা দাওয়াত দেওয়া, তালিম করা, আপনার তৌফিক অনুযায়ী দুনিয়ার যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব পৌঁছায় দেওয়া। আমরা আল্লাহ, আখেরি দিন ইসলাম, সেই ইসলামের সৈনিক আমাদের মাথায় টুপি রাখতে হয় কেন? কোন সৈনিক টুপি ছাড়া থাকে না। অন্য কোন উম্মত সৈনিক না, সেখানে দাওয়াতের কাজ নবীগণ করছে, কিন্তু আমাদের নবী চলে গেছে, এই দায়িত্ব উম্মতকে দিয়ে গেছে। নেতৃত্বে উম্মত চালাবে। আলহামদুলিল্লাহ আমরা বারো মাস যে বয়ান করি, প্রত্যেকটাই রসুলের কোন একটা সাইড নিয়ে, রসুলের জিন্দেগির কোন একটা সাইড নিয়ে আমরা কথা বলি, এর বাইরে আমাদের কোন আলোচনা নেই। যেহেতু আমরা রাজনীতির সাথে জড়িত না, আমি জীবনে কোনো রাজনীতি করি নাই, বাকি জিন্দেগি তো ইনশাআল্লাহ করবো না। আমার রাজনীতি হলো এই তবলিগ, দাওয়াতুল হক, দিন শেখাও, দিন শেখাও, এটা হলো বড় রাজনীতি। 18 পারা সূরায়ে নূর, এখানে আল্লাহ বলছেন দিনের কাজ করো, আমি চাইলে তোমাদেরকে হুকুমত দিব, হুকুমত দিব। আমার মর্জি মুফেক মেহনত করতে হবে। চায়ের পাতা তার যে স্বাদ উপকার, ওগুলো কখন দেয়? যে কোনো সময় দেয়। পানিটা ওই চায়ের পাতার চাহিদা অনুযায়ী গরম হইতে হবে। চা পাতার যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী যদি গরম হয় তাহলে পাতার থেকে রং, ঘ্রাণ, এর যে স্বাদ, এর দ্বারা শরীর তাজা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি যা ফায়দা আছে। গ্রিন টি হলে তো আরো অনেক উপকার, কিন্তু শর্ত হলো ওই পাতার চাহিদা আছে, ওই পরিমাণ গরম হইতে হবে। মানে আল্লাহর একটা চাহিদা আছে, ওই পরিমাণ মেহনত হলে আল্লাহ মানুষকে জমিনে কর্তৃত্ব দান করবেন, ইসলামে হুকুমত দান করবেন। তার আগে দিবেন, দিলেও ধরে রাখতে পারবে। জনাব আবুল আলা মওদুদী সাহেব উনি লিখছেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মৌলিক ইবাদত না। মৌলিক ইবাদত হলো ইসলামী হুকুমত কায়েম করা, এটা নাকি মৌলিক ইবাদত। আর নামাজ, রোজা, হজ, যাকাত কি? এটা হলো ওটার ট্রেনিং কোর্স। ইসলামী হুকুমত যে কায়েম করবে তার জন্য ট্রেনিং দিতে হবে না? সে ট্রেনিং কোর্স হলো নামাজ, রোজা, মূল না এটা, মূল ওইটা। এটা তার ভুল সে লিখছে, তার মন গড়া তফসির লিখেছে, কারণ ইসলামী হুকুমত কোনো ইবাদত না। 16 লক্ষ নবীর মধ্যে, 16 লক্ষ নবীর মধ্যে 10 জন নবী হুকুমত পাইছিলেন, 10 জন মাত্র। সোয়া লক্ষের মধ্যে বাকিরা পায় নাই, তাহলে তারা কি দিন টাইম করে নেই? সোয়া লক্ষ নবীর মধ্যে রাজত্ব করছে দশ জন, তারা নবীও ছিল আবার বাদশাও ছিল, বাকিরা ছিল না বাদশা, তাদের সম্পর্কে কি বলা হবে ওনারা দিন টাইম করেন? বলা যাবে? ইমান থাকবে? ওইটাকে আসল ইবাদত বলা, এটাকে ট্রেনিং কোর্স বলা গল্প। ধরে নেন আল্লাহ আমাদেরকে ইসলামী হুকুমত দিল, কিন্তু ট্রেনিং কোর্স যদি হয় তাহলে তো নামাজ রোজার দরকার নেই। আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, তারা ট্রেনিং কোর্স দিয়ে কি করবে? আমাদেরকে হুকুমত দিলে ট্রেনিং কোর্সের দরকার নেই, কিন্তু কোরআন বলেন, কোরআন কি বলে? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ونهوا عن المنكر الى اخر الايه। এই আয়াতে আল্লাহ বলতেছে, আমি যদি মুমিনদেরকে আমার জমিনে কর্তৃত্ব দেই তাহলে তারা কি করবে? নামাজ কায়েম করবে। যত ইবাদত আছে যাকাত কায়েম করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, কেউ অসৎ কাজ করলে সেখানে ইসলামের যে ক্রিমিনাল ল আছে, দণ্ডবিধি আছে, তার উপরে প্রয়োগ করবে। এই আয়াতে বলতেছে হুকুমত দিলে নামাজ কায়েম করতে হবে, উনি করতেছে না ট্রেনিং কোর্স। অথচ আল্লাহ যদি হুকুমত দেয়, হুকুমত দেওয়ার উদ্দেশ্য নামাজ কায়েম করা, হুকুমতের লক্ষ্য উদ্দেশ্য নামাজ কায়েম করা, যেখানে ট্রেনিং কোর্স হলো কেমনে? ট্রেনিং কোর্স হলে তো হুকুমত কায়েম হওয়ার পরে আর দরকার নেই। নবীদের মক্কায় ইসলামী হুকুমত কায়েম করছিলেন, মক্কায় না মদিনায় দশ বছর ছিলেন, ওখানে ইসলামী হুকুমত কায়েম করছিলেন, তখন কি সত্য নামাজ পড়তেন না? কোন একজন সাহাবিকে আছে যে নামাজ বন্ধ করে দিছিল? ইসলামী হুকুমত হয়ে গেছে, এখন আর ট্রেনিং করছে দরকার নেই। এই লোকটা আলেম ছিল না, আলিয়া মাদ্রাসার ষোলো ক্লাসের ছয় ক্লাস পড়ছে, ছয় ক্লাস পড়ে যদি ব্যাখ্যা দিতে আরম্ভ করে এই হালাত হবে। এবং তাদের যে সিলেবাস আছে যেটা দিয়ে তাদের পদোন্নতি হয়, এই সিলেবাসের বইগুলো সব এই ভদ্রলোকের লেখা। বুঝছেন তো ভদ্রলোক? আবুল আলা, আলা আল্লাহকে বলে, আর আবু মানে বাপ, আল্লাহর বাপ, নামটা তো গলত। আল্লাহর বান্দা হয়, আল্লাহর বাপ হয়, নামটাও তো সেরে। এরাই ইসলামের ঠিকাদারি দিছে, মানুষ ভোকা খাইতেছে, ভোকা খাইতেছে। আমির হামজা তো বলেই দিছে যে সাতক্ষীরার লোকেরা সবাই আগে জান্নাত, সেখানে একচাটিয়া তারা ভোট করছে, ইসলামের পক্ষে ভোট করছে সাতক্ষীরার লোক, কাজে এরা সবাই আগে জান্নাত। আর এক পাগল কি ফায়দা হয়েছে, ছাত্রের লোকেরা এদেরকে ভোট দিয়ে পাস করাইল, পাস করানোর পরে ইসলামের কোন একটা আইন বাস্তবায়ন হয়েছে, নামাজ কায়েম করছে, রোজা কায়েম করছে, জাকাত কায়েম করছে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করছে, কিচ্ছু হয় নাই, ইসলামের কিচ্ছু হয় নাই, কাদিয়ানেরা কাফের, কোন অমুসলিম নিজেকে মুসলমান বলে না, কোন অমুসলিম নিজেকে মুসলমান বলে না, সে তার পরিচয় নিয়েছে, সে কেউ বলতে আমি হিন্দু, কেউ বলতে আমি বৌদ্ধ, কেউ বলতে আমি খ্রিস্টান, কেউ বলতে আমি জৈন ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেউ বলতে আমি শিয়া। এই একটা দল কাদিয়ানি, এরা কাফের, এদের ধর্মের নাম কাদিয়ানি, ওটা তাদের বলা উচিত ছিল। হিন্দু যেমন বললে আমি হিন্দু, ওদেরও বলতে তো আমি কাদিয়ানি, কিন্তু তা না বলে এরা বলে আমি মুসলমান। তাদের গির্জাকে বলে মসজিদ, তাদের যে নেতা আছে তাকে বলে খলিফা, খলিফার বিবিকে বলে উম্মুল মুমিনিন। ইসলামের যত পরিভাষা সব তারা ব্যবহার করতেছে, অথচ কাফের। এটা নিয়ে কত দাবি দেওয়া হইল, সরকারের মধ্যে বসে আছে বড় বড় কাদিয়ানি, আজ পর্যন্ত প্রায় 60-62টা দেশে, 60-62টা দেশে, মুসলিম দেশে এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। ওরা কাফের, তোমরা তোমাদের নামে থাকো, কাফের বলে তাদেরকে কতল করা হবে না, তাদেরকে দেশের থেকে বের করে দেওয়া হবে না, তাদের জমির মালিকানা বাতিল হবে না, সব ঠিক থাকবে, খালি তোমরা মুসলমান দাবি করো না, তোরা মুসলমান না, তোরা মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানো না, ওনাকে শেষ নবী মানা ইমানের একটা অংশ, আর ইমানের কোন একটা অংশ বাদ গেলে তার আর ইমান থাকে, ইমান থাকে না, তারা আর এক নবী ঘাড়া করছে। পাকিস্তানের কাদিয়ান শহরে গুরুদাসপুর এলাকায় এক নবী ঘাড়া করছে, তার নাম মির্জা গোলাম আহমদ, হ্যাঁ নাকি নবী, একদম ভুল। এই একটা গলতাকিদের কারণে তারা কাফের হয়ে গেছে। পর্যায়ে দেখেন তাদের দাপ, বিশাল এলাকা নিয়ে তারা থাকে, প্রাসের দিয়ে দিছে, প্রাসের পার হইতে আপনার বহু বললেন আহমদনগর গোলাম আহমদ কাদিয়ানি। আর কি সরকার বোঝে না কি আলেমরা কি চাইতেছে, তাদেরকে দেশের থেকে বের করে দাও, এই চাইতেছে, শুধু একটা জিনিস চাইতেছে, তারা যেন নিজেদেরকে মুসলমান দাবি না করে, মুসলমানদের পরিভাষা যেন ব্যবহার না করে, এতে সাধারণ পাবলিক গুমরা হয়ে যায়, আম জনতা গুমরা হয়ে যায়, মুসলমান ওদের দলে যায়, কিন্তু সুবিধা পাওয়া যেতে পারে। সহজ কথা, একটা জিনিস চাই, মুসলমান দাবি না করুক, আর কোন দাবি নেই। সরকারকে আজ পর্যন্ত বুঝাইতে পারে নাই, এবং তারা বহু মুসলমানদেরকে বেইমান বানাইছে। যাই হোক, আমি বলতেছিলাম মিলাদ আর সিরাত নিয়ে ঝগড়া করার দরকার নেই, চলবে, বারো মাস চলবে, পুরো জিন্দেগি চলবে, আমরা সেইভাবেই বয়ান করি। খেয়াল করবেন যে বয়ানে করি নবীজির জীবনের কোন একটা সাইড, নবীজির কোন একটা হাদিসের ব্যাখ্যা করি, নবীদের কোন একটা চরিত্র ব্যাখ্যা করেন, আমার শুধু এই মাসে বলার দরকার নেই। আজকে আমি আয়াত পড়ছি 25 পারা সূরা শুরা। শুরা মানে কি? তরকারি ঝোল। সুরা মানে বসরা, সুরা মানে কি? ও আমরুহুম সুরা বাইনহুম। আল্লাহ বলতেছে মুসলমান তারা যারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ মশওয়ারা করে করে, কেউ একা একার মত মতো করে না, মানুষ অ্যাক্সিডেন্ট করবে, একজনের মাথায় সব সাইড আসে না। আপনি 10 জনের মত নেন, 10 জন 10 রকম বলবে, এই সবগুলো শোনার পরে কোনটা ঠিক কোনটা আমাদের জন্য কল্যাণকর, ওইটা নাকি মশালার আমির সে বুঝতে পারবে, সে ওইটা ফয়সালা দিবে। গণতন্ত্র না, যে অধিকাংশ লোক কি করছে ওইটা আমাকে ফয়সালা দিবে, ইসলামে নেই। অধিকাংশ লোক কি করছে এটা ফয়সালা দিতে হবে তা নেই, কম লোক কি করছে সেটা ফয়সালা দিতে হবে তাও নেই। উনি সবগুলো শুনে তা বুঝিয়ে আসে আমির সাহেবের, সেটা অধিকাংশের খেয়াল হইতে পারে, অল্প লোকের খেয়াল হইতে পারে, আবার এমনও হইতে পারে এই কথাটা অধিকাংশ লোকও বলে নাই, কম লোকও বলে নাই, কেউ বলে নাই, কিন্তু 10টা শোনার পরে ওনার বুঝে আসছে। এটা কি গণতন্ত্র হলো? এটা হলো ইসলাম, বুঝেন ইসলাম কি? আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কি? গণতন্ত্র এটা হলো লুটতরাজ, এটা হলো বিনা পুঁজির ব্যবসা, পুঁজি লাগবে তারপর লোকেরা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবে, কিনে 5 বছরে উঠাই নেবে, উঠাই নিয়ে আরো থাকবে, যে যত ধোকাবাদি করতে পারে গণতন্ত্র সেই করতে পারে, চালাইতে পারে যে বেশি ধোকাবাজি জানে। দিনের ভোট রাত্রে হয়, দিনের ভোট একদিন আগে হয়ে যায়, কত রকম হয়, এইসব ধোকাবাজি যারা বুঝে এরা গণতন্ত্র করতে পারে। ইসলামে তো আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধোকাবাজি করলো সে আমার উম্মত, ধোকাবাদি না করলে গণতন্ত্র হবে না, আর গণতন্ত্র করতে যে আপনি মুসলমান থেকে খারেজ, মুসলমান থেকেই বাদ। যাই হোক, আজকে যা একটা পড়ছে এর অর্থ হলো যে ব্যক্তি আখেরাতকে লক্ষ্য বস্তু বানাবে, যা করে আখেরাত ঠিক রেখে আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে না। আল্লাহ বলেন নাজিদ লাহু ফি আরসি, আমি তাকে আরো কামিয়াবি বানাই দিব, আরো কামিয়াবি, ইজ্জত, সুখ শান্তি, বিশ্বাস আল্লাহ সুখে থাকবে। ইসলামের সুখ শান্তি বিল্ডিং এর মধ্যে না, গাড়ির মধ্যে না, এসির মধ্যে না, কলবের মধ্যে। এটা ইমান আমলের মেহনত দ্বারা আছে। যে কেউ করবে সে কুড়ি ঘরে থাকলেও সুখী, বিল্ডিং এ থাকলেও সুখী। আর যদি ইমান আমলের মেহনত না করে, ইমান ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য, কোরআন সহি করার জন্য, রিজিক হালাল রাখার জন্য, স্ত্রীর হক আদায় করা, বাপ মায়ের হক আদায় করা, সন্তানের হক আদায় করা, এগুলো করল না, সে যত বড় বিল্ডিং এর মালিক হোক, ঢাকা শহরে তার একশোটা বিল্ডিং থাকুক, একশোটা মার্কেট থাকুক, একশোটা মিল ফ্যাক্টরি থাকুক, খোদার কসম এ লোক শান্তি পাবে না। শান্তি আল্লাহ দেয়, এবং দেয় ইমান আমলের উপরে, মিল ফ্যাক্টরির উপরে না। সবসময় তোরে শান্তি থাকবে, ওকে মারার জন্য কোনো টাকা লাগবে না। এই মিল ফ্যাক্টরির পেরেশানি নিয়ে একাই হার্ট অ্যাটাক করে মারা যায়, ওর মরার জন্য ও নিজেই জন্য এত পেরেশান থাকবে, খাওয়া দাওয়ারও খবর নেই, ওই মিলে মারামারি লাগছে, ওই মিলে আগুন লাগছে, এইসব খবর একটা পর একটা। এই দ্বারা শেয়ার বাজার কেনে এরা হার্ট ফেল করে মরে, প্রত্যেক দিন পত্রিকা খোলে শেয়ার বাড়লো না কমলো, এতে হার্টের মধ্যে প্যালপিটেশন হয়, ওই প্যালপিটেশন কারণে সে হার্টের রোগী হয়ে যায়। যে কেউ শেয়ার বাজার কিনবেন, আপনি হার্টের রোগী হয়ে পড়বেন। শেয়ার বাজার যখন লুট হয়ে গেল, কত লোক যে হার্ট ফেল করছে, আর কত লোক যে হার্ট অ্যাটাক করছে, করে পঙ্গু হয়ে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কেউ কেউ মরেও গেছে, কারো কারো জানা আমি নিজে পড়েছি। হাটের রোগ যদি চান, মহা ঔষধ শেয়ার বাজার, সম্পূর্ণ জোয়া। শেয়ার বাজার ইসলামী তরিকায় হয়, এরা কি আমাদের কাছে ফতোয়া নেবে? এরা ওই কাফেরদের দেশ থেকে নমুনা কালেকশন করবে, কাফেরদের দেশ থেকে নমুনা আনলে হালাল হবে? এই জন্য আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি, এই শেয়ার কিনবেন না। কেউ মানছে? তারা বেঁচে গেছে, অনেকে মানে নাই, তারা উল্টা মরছে। শেয়ার বাজার কে হুজুর বুঝে? এত ডিপে কি হুজুর যাইতে পারবে? এই পন্ডিতরা সব হার্ট অ্যাটাক করে বলছে। তো আখরাত কে লক্ষ্য বস্তু বানাইলে কি হবে? আল্লাহ আরো তাকে কামিয়াব করবে, শান্তি ইজ্জত বাড়াই দেবে। অমান কানা ইউরিদু হারসা দুনিয়া, আর যে দুনিয়াকে লক্ষ্য বস্তু বানাবে, সারাদিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। হ্যাঁ, আজকে ডলারের দাম কত ছিল জানার জন্য পাগল। আমাদের এলাকায় মোহাম্মদপুর এক লক্ষ তো তার বাড়ির নাম রাখছে ডলার, ডলার কে আল্লাহ সমান নিয়ে গেছে, বিল্ডিং এ আল্লাহর নাম লেখে লিখছে ডলার। কিন্তু একদিক দিয়ে ভালো আছে, সেই বিল্ডিং কারা ভাড়া নিয়েছে? তিনি মাদ্রাসা বানিয়েছে। ডলার কে আল্লাহ বানাইছিল, ওখানে মাদ্রাসা ঢুকাই দিচ্ছে। পুলিশ পাড়েছে, তো বলতেছে দুনিয়াকে যে লক্ষ্য বস্তু বানাইবে সে দুনিয়ার উন্নতি চায়। ওরা দুনিয়া তো কাউকে দেওয়া হবে না, কিছু তাকে দিব। কিন্তু দুনিয়াকে লক্ষ্য বস্তু বানাইলো, এটিকে টার্গেট করে মেহনত করলো, আমি দুনিয়া চাই, বড়লোক হইতে চাই, এমপি হইতে চাই, অমুক সমুক, এটাকে টার্গেট করে মেহনত করলো, আখেরাতে তার কোন অংশ নেই, একদম বঞ্চিত, একদম মাহরুম। পঁচিশ পারা সূরায়ে সূরা বিশ নম্বর আয়াত। এতক্ষণ আপনাদেরকে আমি শুনাইলাম, এখন রইল এই আয়াত সম্পর্কে কিছু পাচ্ছি। দুনিয়াকে লক্ষ্য বস্তু বানানোর কি আমরা যা কিছু ভোগ করি সবই দুনিয়া, কিছু ইবাদত বন্দেগি বাদ দিয়ে আমরা যা কিছু ভোগ করি, আয়েস করি, আরাম করি, সবই দুনিয়া। কিন্তু এটাকে মৌলিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মালের মহব্বত, দুই নম্বর পদের মহব্বত, তিন নম্বর মহিলাদের মহব্বত। সবগুলোকে এক জায়গায় করলে এই তিনটার মধ্যে চলে আসে। এখন এই তিনটার বিধান কি ওটা জানতে পারলে এই আয়াতের তাফসীর জানা হলো, এবং আমি কোন দলে আছি, কি আখেরাতের ফিকিরে আছি না দুনিয়ার ফিকিরে আছি, এটাও বোঝা গেল। আজকে যেহেতু সময় নেই, আল্লাহ চাহে তো আমি শুক্রবারে এই যে দুনিয়ার মহব্বত বলতে এই তিনটা, মালের মহব্বত, পদের মহব্বত, নারীর মহব্বত, এই তিনটা সমষ্টির নাম হলো দুনিয়ার মহব্বত। এই তিনটা সম্পর্কে কি করলে আখরাত হবে, কি করলে দুনিয়া হবে, প্রত্যেকটা দুই সাইড বলতে হবে, এইভাবে করলে আখরাত হবে, এইভাবে করলে দুনিয়া হবে। তিনটা দুই সাইড বলতে সবাই লাগবে না, এই জন্য আজকে সেদিকে যাচ্ছি না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সাহেব তো সামনে জুমায় সেই ব্যাখ্যা করা হবে। আলহামদুলিল্লাহ।